তবে ক্ষমালাভের উপায় কি? প্রত্যেক যুগে, প্রত্যেক দেশে, প্রত্যেক পাপই মৃত্যুর ভয়ে ভীত হয়ে তন্দ্রার আচ্ছন্নতা কাটিয়ে উঠতে পারলে একবার অন্তত এ প্রশ্ন করে যে, তাহলে আমার ক্ষমালাভের উপায় কি? উত্তর, কাফফারার মাধ্যমে পাপ মোচন করে। কলসী নামক স্থানে ইমানদারদের উদ্দেশ্যে রসুল পৌল যে আশ্চর্যজনক বাণী প্রচার করেন তা এখানে প্রণিধানযোগ্য। খোদা তাঁহার মহাশক্তি অনুসারে সমস্ত শক্তি দিয়া তোমাদের শক্তিমান করিতেছেন, যাহাতে তোমরা সবসময় আনন্দের সহিত ধৈর্য ধরিয়া সমস্তই সহ্য করো এবং পিতা খোদাকে ধন্যবাদ দাও। নূরের রাজ্যে খোদার লোকেরা যে অধিকার লাভ করিবে তাহার ভাগে হইবার জন্য তিনি তোমাদের উপযুক্ত করিয়া তুলিয়াছেন, কারণ তিনি অন্ধকারে রাজ্য হইতে আমাদের উদ্ধার করিয়া তাহার প্রিয় পুত্রের রাজ্যে আনিয়াছেন। এই পুত্রের সঙ্গে যুক্ত হইয়া আমরা মুক্ত হইয়াছি, অর্থাৎ আমরা পাপের ক্ষমা পাইয়াছি। কলসীয় এক অধ্যায় ১২-১৪ আয়াত। এ সত্য আল্লাহর লোকদের কাছে প্রকাশিত হয়েছে এবং তাহাদের কাছে যা কিছু প্রকাশিত হয়েছে তারা তা সাক্ষ্য দিয়েছেন। ঈশায়া নবী সাক্ষ্য দিয়েছেন, তিনি আপন প্রাণের শ্রমফল দেখিবেন, তৃপ্ত হইবেন। আমার নির্দোষ গোলাম নিজের জ্ঞান দ্বারা অনেককে নির্দোষ করিবেন এবং তিনি তাহাদের অপরাধ সকল বহন করিবেন। এই জন্য আমি মহান দিগের মধ্যে তাহাকে অংশ দিব, তিনি পরাক্রমীদের সহিত লুট বিভাগ করিবেন, কারণ তিনি মৃত্যুর মধ্যে আপন প্রাণ ঢালিয়া দিলেন, তিনি পাপীদের সহিত গণিত হইলেন, আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন এবং পাপীদের জন্য সুপারিশ করিয়াছেন। ঈশায়া ৫৩ অধ্যায় ১১-১২ আয়াত। এবং ইয়াহিয়া নবীর সাক্ষ্য, ওই দেখো খোদার মেয়ে শিশু যিনি মানুষের সমস্ত পাপ দূর করেন। ইয়োহন্না ১ অধ্যায় ২৯ আয়াত। ক্ষমা অবাধে রহমতের মাধ্যমে পাওয়া যায় এবং মসিহ হচ্ছেন সে রহমতের উপায়, কারণ তারই মধ্যে পিতা খোদা আমাদের বাছাই করে অনন্ত জীবন দিয়েছেন এবং তারই মধ্যে আমাদেরকে পুত্ররূপে গ্রহণ করা হয়েছে এবং তারই মধ্যে অবস্থান করে আমরা বেহেশতে সর্বাত্মক রুহানি আশীর্বাদ লাভ করেছি। এ অপূর্ব কাফফারা প্রদান করে মসিহ আল্লাহর সঙ্গে আমাদের শান্তির জন্য মধ্যস্থ হন। কাফফারার ফল পাপের ক্ষমা হয়ে দেখা দেয়। সে ক্ষমার কোনো সীমা পরিসীমা নেই, কারণ অফুরন্ত মহাব্বতে পূর্ণ আল্লাহর দয়া ও রহমের কোনো সীমা পরিসীমা নেই। অতপর ক্ষমার পরিণতিতে, প্রথমত পাপীর প্রতি আল্লাহর ক্রোধের গজব স্তিমিত হয়ে যায় এবং আসমানে আনন্দ তার স্থলাভিষিক্ত হয়। তাঁর রহমতের প্রাচুর্যের কারণে তা সাধিত হয়, যে রহমত তিনি তাঁর প্রিয় পুত্রের মাধ্যমে আমাদের প্রদান করেছেন। দ্বিতীয়ত, পাপীর মধ্যে বদ্ধমূল সতত কলহ পরায়ণ অপরাধী বিবেক অযথা ক্লেশ ও যন্ত্রণা থেকে অব্যাহতি লাভ করে। এবং তৃতীয়ত, পাপের জন্য যে শাস্তি অবধারিত তা বাতিল হয়ে যায় এবং মৃত প্রাণ জীবন্ত খোদা সেবার জন্য তরতাজা ও সজীব হয়ে ওঠে। নাজাতের প্রয়োজন কি? শ্রেষ্ঠ আকৃতিতে আল্লাহ মানুষ পয়দা করেছেন। আল্লাহ তার অনন্ত প্রজ্ঞায় চেয়েছিলেন যে মানুষ এমন একটা মন পাবে যে মন দিয়ে বহু কিছু সম্বন্ধে সে ধারণা করতে পারবে যদি সে শুদ্ধভাবে চিন্তা করে। এরকম চিন্তার প্রক্রিয়ায় লিপ্ত হয়ে মানুষ প্রশ্ন করতে অভ্যস্ত হয়। ফেরদৌস থেকে যেদিন মানুষের পতন ঘটে, সেদিন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সবচেয়ে জরুরি যে প্রশ্ন মানুষের মন জুড়ে রয়েছে তা হচ্ছে, নাজাত লাভের উপায় কি? রসুল পৌল বলেন, পাপ হইতে উদ্ধারের এই বিরাট ব্যবস্থা অবহেলা যদি করি তবে কেমন করি আমরা রেহাই পাইব? পাপ হইতে উদ্ধার পাইবার কথা প্রথমে খোদাবন ঈশাই বলিয়াছিলেন, ইব্রানী 2:3। বস্তুত প্রশ্নটির মাধ্যমে তিনি এ সত্যের স্বীকৃতির অভিব্যক্তি ঘটান যে মানুষের সঙ্গে যত সব গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পর্ক রয়েছে তার মধ্যে নাজাতের বিষয় সর্বাধিক গুরুত্বপূর্ণ। পৌল সম্ভবত অভিভূত হয়ে শব্দের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলেন এবং সেই রাজ্য থেকে এ বিরাট ব্যবস্থা শব্দ কয়টি বের করে আনতে সক্ষম হন। সত্যি সর্বশক্তিমান আল্লাহর দিক থেকে দেয়া নাজাতের এই ব্যবস্থা বিরাট ব্যবস্থা বটে। এবং সে নাজাত আসে কিভাবে? খোদা তাহার পুত্রকে পাঠাইয়া দিলেন, সেই পুত্র স্ত্রীলোকের গর্ভে জন্মগ্রহণ করিলেন এবং শরীয়তের অধীন জীবন কাটাইলেন, যেন শরীয়তের অধীনে থাকা লোকদের তিনি মুক্ত করিতে পারেন, আর যেন খোদার পুত্রদের যে অধিকার আছে তাহা আমরা পাই। গালাতীয় 4:4-5। নাজাতের বিষয়টা যদি এতই গুরুত্ববহ হয় তাহলে তা তাৎপর্য অবশ্যই আমাদের বিবেচনা করতে হবে, কিন্তু এ নাজাতের উপযোগিতা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদের কাছে বিশ্লেষণ করব কিংবা গভীরভাবে তার বিবরণ প্রদান করব সে সাধ্য আমার নেই। তবে নাজাত দাতা খোদাবন্দের কাছে আত্মসমর্পণকারী একজন ইমানদার হিসেবে নাজাতের মাহাত্ম্য যতটুকু আমি হৃদয় দিয়ে উপলব্ধি করেছি তার উপর ভাষা ভাষা কিছু পর্যবেক্ষণ আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সবার জন্য মসিহ যে নাজাত এনে দেন সে নাজাতের মূল্য এত বেশি তাৎপর্য মণ্ডিত যে তার থেকে পিতরের এই বিখ্যাত শিক্ষা অনুপ্রাণিত হয়েছে। তোমরা জানো জীবন পথে চলিবার জন্য তোমাদের পূর্বপুরুষদের নিকট হইতে পাওয়া বাজে আদর্শ হইতে সোনা বা রূপার মতো ক্ষয় হইয়া যাওয়া কোনো জিনিস দিয়া তোমাদের মুক্ত করা হয় নাই। তোমাদের মুক্ত করা হইয়াছে নির্দোষ ও নিখুঁত মেষ শিশু ঈসা মসিহের অমূল্য রক্ত দিয়া। দুনিয়া সৃষ্টির আগেই খোদা ইহার জন্য তাহাকে ঠিক করিয়া রাখিয়াছিলেন। প্রথম পিতর 1:18-20। আমাদের নাজাতের জন্য এহেন কঠোর মূল্য আল্লাহ পাক পরিশোধ করেন। মানুষ সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়িত করতে তাকে যে মূল্য বহন করতে হয়েছে তার চেয়ে অনেক বেশি মূল্য বহন করতে হয়েছে মানুষের নাজাতের পরিকল্পনা বাস্তবায়িত করতে, কারণ সৃষ্টির জন্য তাকে ব্যয় করতে হয়েছে মাত্র মুখের একটি কথা, কিন্তু নাজাতের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। খোদা নিজের পুত্রকে পর্যন্ত রেহাই দিলেন না, বরং আমাদের সকলের জন্য তাহাকে মৃত্যুর হাতে তুলিয়া দিলেন। রোমিও 8:32। সুতরাং যে অনুপম দিগন্ত প্রসারী নাজাতের উপায় করে দেবার জন্য আল্লাহ স্বয়ং এত প্রচণ্ড যন্ত্রণা সহ্য করলেন সে নাজাত নিশ্চয়ই অনবদ্য তাৎপর্যের অধিকারী। তিনি কিসের থেকে আমাদের উদ্ধার করেছেন? ভয়াবহ পাপ থেকে, ভয়াবহ পাপের বোঝা থেকে, এবং তার শাস্তি যে ভয়াবহ মৃত্যু সে মৃত্যু থেকে। প্রসঙ্গত পৌলের দেয়া সাক্ষ্য আবার লক্ষ্য করা যেতে পারে। এই কথা বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণভাবে গ্রহণেরও যোগ্য যে পাপ হইতে পাপীদের উদ্ধার করিবার জন্যই মসীহ ঈসা দুনিয়াতে আসিয়াছিলেন। প্রথম তিমোথীয় এক অধ্যায় ১৫ আয়াত। এবং সুসমাচার দেয়া হয়েছে এ বলে, যাহারা হারাইয়া গিয়াছে তাহাদের খোঁজ ও পাপ হইতে উদ্ধার করিতেই মনুষ্যপুত্র আসিয়াছেন। লুক ১৯ অধ্যায় ১০ আয়াত। তিনি শয়তানের খপ্পর থেকে আমাদের উদ্ধার করেন। তাই লিখিত আছে, খোদা নাসরাতের ঈসাকে পাক রূহ ও শক্তি দিয়াছিলেন, খোদা তাহার সঙ্গে ছিলেন বলিয়া তিনি ভালো কাজ করিয়া বেড়াইতেন, এবং শয়তানের হাতে যাহারা কষ্ট পাইত তাহাদের সকলকে সুস্থ করিতেন। রসুলদের কাজ ১০ অধ্যায় ৩৮ আয়াত। নাজাতের ফল কি? যারা নাজাত লাভ করেছেন তারাই তা উপলব্ধি করেছেন। তারা বহু রুহানি অধিকারে অভিজ্ঞতা লাভ করেছেন, যার কয়েকটি হচ্ছে, ক, একজন উদ্ধারকর্তা লাভ, লুক ১ অধ্যায় ৬৯ আয়াত, খ, সুদৃঢ় নাজাত শৈলীর সন্ধান লাভ, জবুর ৯৫ অধ্যায় ১ আয়াত, গ, সুরক্ষার জন্য শিরস্ত্রাণের মতো খোদার দেয়া উদ্ধার লাভ, ইফিসীয় ৬ অধ্যায় ১৭ আয়াত, ঘ, আনন্দের জন্য নাজাতের পেয়ালার আস্বাদন লাভ, জবুর ১১৬ অধ্যায় ১৩ আয়াত, উম, তৃষ্ণা নিবারণের জন্য নাজাতের কূপের সন্ধান লাভ, ঈশায়া ১২ অধ্যায় ৩ আয়াত, এবং চ, রুহানি সৌন্দর্যের জন্য নাজাতের বস্ত্র লাভ, ঈশায়া ৬১ অধ্যায় ১০ আয়াত। নাজাত লাভের মাধ্যমে আমরা নির্দোষ প্রতিপাদিত হতে পারছি, আবার আমাদের খোদাবান ঈসা মসীহের মাধ্যমে আল্লাহর সঙ্গে শান্তি সুখ উপভোগের ক্ষমতা অর্জন করতে পারছি। এ শান্তি সুখ আমাদেরকে এমন অনন্ত জীবনে স্থানান্তরিত করছে আমাদের অক্ষয় সমৃদ্ধির জন্য আল্লাহ যে জীবনের প্রস্তুতি নিচ্ছেন বেহেশতি শান্তিনগরী জেরুজালেমে। যে নাজাত এত সব রুহানি অধিকার ভোগের এবং বেহেশতি আশীর্বাদের নিশ্চয়তা বিধান করে, সে নাজাত নিশ্চয় অতিমাত্রায় তাৎপর্যপূর্ণ। প্রিয় শ্রোতা, রসুল পৌলের উত্থাপিত প্রশ্নে আমি আবার ফিরে যেতে চাই। পাপ হইতে উদ্ধারের জন্য খোদা এই যে মহান ব্যবস্থা স্থাপন করিয়াছেন, তাহা যদি আমরা অবহেলা করি তবে কেমন করি আমরা রেহাই পাইব? ইব্রানী ২ অধ্যায় ৩ আয়াত। নাজাতের এ বিপুল আয়োজন অবহেলা করে আমরা কি নিরাপদ থাকতে পারব? যে নাজাত সম্পন্ন করার জন্য আল্লাহ স্বয়ং রক্ত মাংসের দেহে আগমন করেন, সে নাজাতের এহেন বিরাট ব্যবস্থা গ্রহণ করবার জন্য ইঞ্জিলের ডাক অগ্রাহ্য করে আমরা কি সুস্থির থাকতে পারব? নবীদের পুরাতন কিতাবসমূহে যাবতীয় নিয়মাচার ও আহকাম সহ প্রত্যাদিষ্ট যে কোনো ধর্মের চেয়ে নাজাতের তাৎপর্য অনেক বড়। কেমন করে বড় তার কয়েকটি কারণ এখন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ নিজেই এর কথা বলতে শুরু করেন। একেবারে আদিতে তিনি বলেন যে নারীর বংশ সর্পের মস্তক চূর্ণ করবে, পয়দায়েশ ৩ অধ্যায় ১৫ আয়াত। নবীদের পুরাতন কিতাবের যুগে আল্লাহর মধ্যস্থ ছিলেন ফেরেশতাগণ, অতঃপর তাঁদের যে শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ মধ্যস্থ হলেন খোদাবান্দ ঈসা মসীহ। সে খোদাবান্দি এ নাজাত ঘোষণা করেন এবং আত্মকুরবানির মাধ্যমে তা আনয়ন করেন। এ সত্য মসীহ ইমানের মূল ভিত্তিতে পরিণত হয়েছে। তারপর বিশ্বময় সে ইমান ছড়িয়ে দেবার জন্য রসুলদেরকে অর্থাৎ প্রেরিতদেরকে তিনি নিজের রুহের দ্বারা বলিয়ান করে তাঁদের হাতে সেই ইমানের ভার অর্পণ করেন। আমরা নিশ্চিত যে বিশ্বাসের উপযুক্ত করে সঠিকভাবে তা উপস্থাপিত হয়, কারণ এ বিশ্বাসযোগ্যতা আসে নবীদের কাছে প্রত্যাদিষ্ট কালামের দ্বারা পুষ্ট হয়ে, এবং নবীরাই পাক রুহের পরিচালিত নাজাতের বাণী আমাদের কাছে পৌঁছে দেন। যারা নিজেদেরই কানে নাজাতের বার্তা শুনেছেন তাঁরা অর্থাৎ রসুলগণ বা খোদাবন্দ ঈসা মসীহের রক্তমাংসের দেহে থাকাকালে তাঁর সাহাবী হবার অধিকার লাভকারীগণ সে নাজাতের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন, তারা সরাসরি তাঁর কাছ থেকে সত্য কালাম শ্রবণ করেছেন, আর সে সত্য কালাম হচ্ছে নাজাতের বাশারত, মুক্তির সুসমাচার, এবং তাঁরা জেরুজালেম থেকে শুরু করে বিশ্বের শেষ প্রান্তভাগ পর্যন্ত সে সুসমাচার প্রচার করেছেন। আল্লাহ স্বয়ং এ সাহাবি তথা রসুলদের সঙ্গে সাক্ষী হিসেবে ছিলেন, তাই তারা পাক রুহের বিভিন্ন ক্ষমতা ও দানের প্রকাশ ঘটাতে সক্ষম হন। নাজাতের সুসমাচার প্রচার করতে গিয়ে রসুলগণ বহু মাজেজা বা অলৌকিকতার ক্ষমতায় পুষ্ট হন। আল্লাহ নিজেই তাঁদের হাতে সেসব ক্ষমতা প্রদান করেন। সেসব ক্ষমতার মধ্যে ছিল অসুস্থকে সুস্থ করে তোলা, ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলা এবং ভবিষ্যৎবাণী করা। এখন এ বিরাট নাজাতের ব্যবস্থা তাৎপর্য সম্বন্ধে ওয়াকিবহল হওয়ার পর আমাদের মনে প্রশ্ন জাগবে, নাজাত লাভের উপায় কি? আকাশের নিচে বসবাসকারী প্রত্যেক ভাষাভাষী মানুষের মনে এ প্রশ্ন শাশ্বত। প্রশ্নটির উত্তর কি? প্রায় 2000 বছর আগে ফিলিপির জেলরক্ষকে রসুল যে উত্তর দিয়েছিলেন তার থেকে ভিন্ন অন্য কোনো উত্তর এ প্রশ্নের নেই, এবং সে উত্তর হচ্ছে, আপনি ও আপনার পরিবার খোদাবন্দ ঈসা মসীহের উপর ঈমান আনুন, তাহা হইলে পাপ হইতে উদ্ধার পাইবেন। রসুলদের কাজ 16:31। কৃতজ্ঞ চিত্তে আল্লাহর দেয়া নাজাত কবুল করুন, তাহলে মসীহ আপনার হৃদয়কে পাক রুহের আনন্দ দিয়ে পূর্ণ করবেন, আপনাকে জয়যুক্ত করবেন এবং পরিশেষে আপনাকে জীবন মুকুর দান করবেন। অতঃপর আল্লাহর প্রতি মহব্বতে নিষ্কলুষ থাকুন এবং আশা করুন যে অনন্ত জীবন পাবার জন্য আপনি খোদাবন্দ ঈসা মসীহের রহম লাভ করবেন। মনে রাখুন, আপনার জীবন আল্লাহর কাছে এতই প্রিয় যে নিজের পুত্রের মৃত্যু দিয়ে আপনার সে জীবন তিনি ক্রয় করেছেন। সে জীবনকে আপনি অবহেলা করবেন না, বরং তা রক্ষার জন্য সর্বতোভাবে চেষ্টা করুন। একজনের ঘটনা শুনুন, সে তার সারা জীবনে সঞ্চিত সব কিছু বিক্রি করে বিক্রয় লব্ধ অর্থ দিয়ে অতি মূল্যবান একটা দুর্লভ মুক্তা কিনেছিল। মুক্তাটাকে সে প্রাণের চেয়ে বেশি প্রিয় মনে করে সঙ্গে সঙ্গে রাখত। একবার সে সমুদ্র যাত্রায় দূর দেশে পাড়ি জমাল। জাহাজের ডেকে দাঁড়িয়ে সুন্দর মুক্তাটাকে সে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল এবং সূর্য কিরণে সে মুক্তার রূপের ছটা অবলোকন করে পরম তৃপ্তি লাভ করছিল। খেলার ছলে মুক্তাটাকে সে উপরে ছুঁড়ে মারছিল আর লুফে নিচ্ছিল। এ খেলা বিপজ্জনক বলে বন্ধুরা হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও সে একই রকমভাবে খেলে যাচ্ছিল। সুতরাং যা হবার তাই হল। একবার খুব জোরে বেশি উপরে ছুটতে গেলে মুক্তাটা নিচে পড়ে ছিটকে সমুদ্রের অতল গর্ভে হারিয়ে গেল। লোকটা শোকে দুঃখে হতাশায় যন্ত্রণায় কুঁকড়ে উঠে আর্তনাদ করে বলতে লাগল, আমার মুক্তাটা হারিয়ে গেল, হারিয়ে গেল। এ গল্প মিথ্যা নয়। জীবন নিয়ে খেলতে গেলে সব মানুষের ভাগ্যে যে এরকম ঘটবে গল্পটি তারই ইঙ্গিত বাহী। আপনার জীবন মূল্যবান মুক্তা তুল্য। আল্লাহ আপনাকে যে মূল্যবান মুক্তা দিয়েছেন আপনি কি সেটা নিয়ে খেলা করবেন? পার্থিব লোভ লালসায় মত্ত হয়ে আপনি কি সে জীবন মুক্তাকে উপর পানে ছুঁড়ে মারবেন? তাহলে কিন্তু ওই গল্পের মুক্তার মতোই আপনার জীবন মুক্তা অনন্ত মৃত্যুর অন্ধকারে হারিয়ে যাবে।
দাদা ছোট আগুন জগত পিতা মুক্তি দাতা ঘটল আগুন অপার শান্তি চাইলে সবে অপার শান্তি চাইলে সবে লতার চরো জগত পিতা মুক্তি দাতা ঘটল আগুন শান্তি আছে শান্তি রাজে অশান্তি সব জগত মাঝে শান্তি আছে শান্তি রাজে অশান্তি সব জগত মাঝে বিশ্বাস করে সবাই পাবে বিশ্বাস করলে সবাই পাবে অনন্ত জীবন জগত পিতা মুক্তি দাতা ঘটল আগুন
জীবন মুকুট কেমন করে পাওয়া যায়? ইনজিল শরীফে প্রকাশিত কালামে আমরা এমন একটি বিধানের কথা পড়ি, মসিহ যা প্রত্যেক ইমানদারকে অনুগতভাবে মান্য করতে বলেছেন, তুমি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকিও, তাহা হইলে পুরস্কার হিসেবে আমি তোমাকে জীবন মুকুট দান করিব। প্রকাশিত কালাম 2:10। এ আসমানি নির্দেশের মধ্যে দুটি অতি গুরুত্বপূর্ণ সত্যের প্রতিফলন দেখতে পাওয়া যায়। প্রথমত, মসিহের প্রতি আমাদের বিশ্বাস হচ্ছে এমন মূল্যবান জহরতে তুল্য, আমাদের জীবন বিসর্জন দিয়ে হলেও যা অবশ্যই সযত্নে রক্ষা করে চলতে হবে। দ্বিতীয়ত, মসিহের উপর আমাদের আস্থা অবশ্যই সারা জীবন ধরে অব্যাহত রাখতে হবে, যেন জীবন অবসানে সে আস্থা পরিপূর্ণ বিকশিত থাকে, কেননা আমরা নিজেরাই মসিহের হাতের আমানত। অনুরূপ বিশ্বাস ও আস্থার যে অমূল্য পুরস্কার রয়েছে তাই হচ্ছে জীবন মুকুট। মৃত্যুর ক্ষমতাকে চূর্ণ করে এবং কবরের শক্তিকে জয় করে মৃত্যু থেকে পুনরুত্থিত হয়ে মসিহ মুকুট লাভ করেন। মসিহ মৃত্যু দিয়ে মৃত্যুকে জয় করেন, এবং যিনি এ সত্যে বিশ্বাস স্থাপন করেন তাকেই তিনি জীবন মুকুট দান করেন। এ সম্বন্ধে কিতাবুল মুকাদ্দাসের কয়েকটি বক্তব্য হল, আর তুমি খোদাবন্দের হস্তস্থিত ভূষণার্থক মুকুট, তোমার খোদার করতলস্থিত রাজকিরীট হইবে। ঈশায়া 62:3। তাহা হইলে যখন প্রধান রাখাল দেখা দিবেন তখন তোমরা পুরস্কার হিসাবে তাঁহার গৌরব মুকুটের ভাগী হইবে, আর তাহা কখনো ম্লান হইবে না। প্রথম পিতর 5:4। মসিহের পক্ষে আমি প্রাণপণ যুদ্ধ করিয়াছি এবং মসিহ ইমান ধরিয়া রাখিয়াছি, তাই আমার জন্য সৎ জীবনের পুরস্কার মুকুট তোলা রহিয়াছে। বিচার দিনে ন্যায় বিচারক প্রভু আমাকে সেই পুরস্কার দান করিবেন, তবে উহা যে কেবল আমাকেই দান করিবেন তাহা নয়, যাহারা তাহার ফিরে আসিবার জন্য আগ্রহের সহিত অপেক্ষা করিয়াছে তাহাদের সকলকেই দান করিবেন। দ্বিতীয় তিমোথিও 4:7-8। যে বিশ্বস্ত ইমানদার সকল প্রলোভন জয় করে নিষ্কলুষ অবস্থায় বেরিয়ে আসতে পারেন তিনি জীবন মুকুট লাভ করেন। মসিহের উপর বিশ্বাসের কারণে যারা মৃত্যু ভয়ে ভীত না হয়ে শাহাদাত বরণ করেছেন এ মুকুট তাঁদের প্রাপ্য। সংক্ষেপে, এ হচ্ছে ইমানের পুরস্কার। এ পুরস্কারের প্রতিশ্রুতি খোদাবন্দ তাঁর প্রতি মহব্বতকারীদের প্রদান করেছেন। ইনজিল শরীফে অনন্ত জীবনের প্রতীক হিসেবে এ জীবন মুকুটের কথা ব্যবহৃত হয়েছে। যা বিশ্বস্ত ইমানদারেরা সরাসরি মসিহের হাত থেকে গ্রহণ করে থাকেন। তিনি এ পুরস্কার রক্ষা করে চলবার নির্দেশ দিয়েছেন এ বলে, তোমার যাহা আছে তাহা শক্ত করিয়া ধরিয়া রাখো, যেন কেহ তোমার ভবিষ্যতের পুরস্কার কাড়িয়া না লয়। প্রকাশিত কালাম 3:11। এ নির্দেশে দ্বারা অনুপ্রাণিত হয়ে রসুল পৌল কলসীয়দের বলেন, কেহ যেন তোমাদের পুরস্কার পাইবার পথে বাধা না জন্মায়। কলসীয় 2:28। এ নির্দেশে দ্বারা মসিহ তার উম্মতদেরকে ইয়াকুব নবীর জ্যেষ্ঠ ভ্রাতা এশোয়ের মতো ভক্তিহীন না হওয়ার পরামর্শ দিয়েছেন যে, এশো একবেলার খাবারের জন্য বড় ছেলের অধিকার বিক্রয় করিয়া দিয়াছিল, পরে যদিও সে কাঁদিয়া কাঁদিয়া দোয়া ভিক্ষা করিয়াছিল, তবু তাহাকে অগ্রাহ্য করা হইয়াছিল, কারণ মন ফিরাইবার সুযোগ তখন আর তাহার ছিল না। ইব্রানী 12:16-17।